put on hold. Please stay on the line. Aapka call hold par hai. Kripya line par rahe.
Hello.
Fancy conference hoye sir.
এর আগের দিন আমি যেটা শুরু করেছিলাম সেটাই আমার প্রথম থেকে বলছি, অনেকে ছিল না। আচ্ছা,
তাও ইচ্ছা মতো
ব্রহ্মের চতুর্থ লক্ষণে বলা হয়েছে ব্রহ্ম হলেন এই জগতের সৃষ্টিকর্তা। কিভাবে এক ব্রহ্ম থেকে এই জগতের সৃষ্টি হবে সেটাই হচ্ছে প্রশ্ন। আর এই যে এক ব্রহ্ম থেকে ব্রহ্ম যেহেতু বিশুদ্ধ চৈতন্য, ব্রহ্ম মায়ার সঙ্গে যুক্ত হয়ে আর জীবের কর্ম বৈচিত্র্যকে সঙ্গে নিয়ে এই জগৎ সৃষ্টি করতে সংকল্প করলেন। তো তিনি সংকল্প করলেন আমি এই জগৎকে সৃষ্টি করব।
হ্যালো,
এরকম সংকল্প তিনি যে এরকম সংকল্প করেছিলেন এ বিষয়ে একটা স্মৃতি প্রমাণ আছে, সেটা হচ্ছে আমি বহু হইব, আমি উৎপন্ন হইব। তারপর পরমেশ্বর থেকে আকাশ বায়ু অগ্নি জল পৃথিবী এই পাঁচটা মহাভূত উৎপন্ন হলো। এই পাঁচটা মহাভূতে একের সঙ্গে অপরের মিশ্রণ নেই, তাই এগুলোকে তন্মাত্র বলে, মানে তা মাত্র, মানে আকাশ আকাশ মাত্র, বায়ু বায়ু মাত্র। আর মানে আকাশের গুণ হচ্ছে শব্দ, বায়ুর গুণ শব্দ স্পর্শ, অগ্নির গুণ শব্দ স্পর্শ রূপ, জলের গুণ শব্দ স্পর্শ রূপ রস, পৃথিবীর গুণ শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। এখানে আপত্তি হতে পারে শব্দ শুধুমাত্র আকাশের গুণ নয়, কারণ বায়ু ইত্যাদিত শব্দ পাওয়া যায়, তাই বায়ু ইত্যাদি যে শব্দের যে অস্তিত্ব দম বলা যায় না, কারণ এতে কোনো বাধা নেই। যদি কোনো বাধা বা দম থাকত তবে পরবর্তী জ্ঞানের দ্বারা এটা বাধিত হতো, কিন্তু সেটা হয় না। এই এই যে পঞ্চভূত আকাশবায়ু অগ্নি জল পৃথিবী, এই পঞ্চভূত সত্য রজতম, এই তিন গুণ বিশিষ্ট মায়ার কাজ। তাহলে এই পঞ্চভূত সত্য রজতম গুণ বিশিষ্ট মায়ার কাজ, তাই এই ভূতগুলি ভূতগুলিও তিন গুণ বিশিষ্ট। সত্যগুণ বিশিষ্ট
স্যার, স্যার বলছে সবাইকে মিউট করতে বলুন, সবাইকে মিউট করতে বলুন। আপনার শব্দ শোনা যাচ্ছে, বাকিরা অনেকে কথা বলছে, সবাইকে মিউট করতে বলুন, অনেকে কথা বলছে।
আমি তো আমি মিউট করে রেখেছি, সবাই মিউট কর, তাহলেই তো হবে, সবার তো কথা শুনতে পাচ্ছি। আমি আমি তো মিউট করে বসে আছি, স্যারের কথা।
হ্যাঁ হ্যাঁ, বাকিদের সবাইকে বলছি সবাই মিউট কর। হ্যাঁ স্যার, আপনার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
শুনতে পাচ্ছি স্যার।
তাহলে আমরা কি বলছিলাম, সত্যরজ তমগুণ বিশিষ্ট পৃথক পৃথক পঞ্চভূত থেকে কর্ণ, তপ, চক্ষু, রসনা আর নাসিকা এই পাঁচটা জ্ঞানের দিয়ে উৎপন্ন হয়। আর আর সত্যগুণ বিশিষ্ট মিলিত পঞ্চভূত থেকে, তাহলে মিলিত পঞ্চভূত থেকে কান অপান, মানে চক্ষু কর্ণ, কি বলছিলাম, আচ্ছা তাহলে মিলিত পঞ্চভূত থেকে মন বুদ্ধি অহংকার সৃষ্টি উৎপন্ন হয়। তাহলে আবার বলছি, তাহলে সত্যগুণ বিশিষ্ট পৃথক পৃথক পঞ্চভূত থেকে কর্ণ, তপ, চক্ষু, রসনা, নাসিকা এই পাঁচটা জ্ঞানের যে উৎপন্ন হয়, আর সত্যগুণ বিশিষ্ট মিলিত পঞ্চভূত থেকে মন বুদ্ধি অহংকার চিত্ত উৎপন্ন। আচ্ছা, এক্ষেত্রে মনের কার্য হলো চিন্তন, মানে চিন্তা করা মনের কাজ, আর চিত্তের কার্য হলো স্মরণ, স্মরণ করা। আর রৌদ্রের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে দীপ, তপের দেবতা হচ্ছে বায়ু, আর চক্ষুর অধিষ্ঠাত্রী দেবতা সূর্য, রসনার দেবতা হচ্ছে বরুণ, আর গানের দেবতা অশ্বিনী কুমার, আর মনের অধিষ্ঠাত্রী দেবতা চন্দ্র, বুদ্ধি হচ্ছে দেবতা ব্রহ্মা, অহংকারের শঙ্কর, চিত্তের অচ্যুত। তাহলে এইগুলো, এবার রজগুণযুক্ত পৃথক পৃথক পঞ্চভূত থেকে পাঁচটা কর্মে মিলিয়ে, যেমন বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, এই পাঁচটা কর্মে মিলিয়ে। এখানে আমি বলেছিলাম বাকের অধিষ্ঠাত্রী দেবতা বন্ধি, পানির অধিষ্ঠাত্রী দেবতা ইন্দ্র, পাদের অধিষ্ঠাত্রী দেবতা উপেন্দ্র, পায়ুর অধিষ্ঠাত্রী দেবতা মৃত্যু, উপস্থর অধিষ্ঠাত্রী দেবতা প্রজাপতি। আচ্ছা, তারপরে রজগুণযুক্ত পঞ্চভূত থেকে সমান ব্যান উদান সমান এই পাঁচটা বায়ু উৎপন্ন হয়। আর এদের মধ্যে এই যে প্রথম হচ্ছে প্রাণ, ঊর্ধ্বগমনশীল বায়ুর নাম প্রাণ। এই প্রাণবায়ু নাসাগ্র স্থানবর্তী, অর্থাৎ হৃদযন্ত্র থেকে নাসিকা পর্যন্ত স্থান প্রাণবায়ু। আর অধগমনশীল বায়ুর নাম অপান, মানে নিচের দিকে যে বায়ু যায়, অপান বায়ু বায়ু প্রভৃতি স্থানবর্তী। আর সর্বতগমনশীল সর্বশরীরবর্তী বায়ু হলো ফ্যান, মানে সারা শরীর ব্যাপী যে বায়ু, এটা হচ্ছে ফ্যান, মানে যার দ্বারা এই একটা উপনিষদে বলা হয়েছে এলৈকা শিরা অনুচ্ছেদটা এস বাব স্যান, অর্থাৎ এই শিরা অনুব্যপ্ত এ হলো সেই ব্যান, যা মৈত্রায়ণী উপনিষদে বলা হয়। তারপরে হচ্ছে সমান বায়ু, প্রাণ অপান ব্যান। আচ্ছা, এর তাহলে আমাদের বলা হলো প্রাণ অপান ব্যান, তারপরে হচ্ছে সমান সুপ্ত অন্ন এবং পিত জল, এইগুলোর পরিপাক সম্পাদনকারী বায়ুর নাম হচ্ছে সমান। এই বায়ু নাভিতে সমান বায়ুর সাহায্যে ভুক্ত দ্রব্য রক্ত ইত্যাদিতে পরিণত হয়। এই প্রক্রিয়ার নাম হচ্ছে সমীকরণ। আর এই অবধি হচ্ছে একটা আমি যে অবধি বললাম, অর্থাৎ এখানে পাঁচটা জ্ঞানেন্দ্রিয় উৎপত্তি মন বুদ্ধি অহংকার।
আমি কিছু শুনতে পাচ্ছি না।
হ্যাঁ, শোনা যাচ্ছে না স্যার, শোনা যাচ্ছে না। স্যার শুনতে পাচ্ছি না আমরা। আরে স্বপন স্যার কি ডিসকানেক্ট করে দিয়েছে? হ্যালো,
কি শুনতে পাওয়া যাচ্ছে না?
কিছু আরে স্বপন তো স্যারকে ফোন করেছিল, আমি তো স্যারকে ফোন করিনি।
হ্যালো
হ্যালো
হ্যালো,
আরে শোনা যাচ্ছে না কিছু?
আমরা শুনতে পাচ্ছি
কিন্তু স্যারের কথা তো শোনা
যাচ্ছে পাচ্ছি না।
সবাইকে
তো বলা হলো, গ্রুপে তো বলা হলো যে ক্লাস হবে, সবার কাছে কি সবার নাম্বার আছে?
সেটা না, তোরা তো একজনের নাম যে কনফারেন্স করেছে তাকে নাম্বার
যার কাছে যার যার নাম্বার ছিল অ্যাড করেছে, আমি তো আমাকে ফোন লাগছিল না বলে আমি নাম্বারটা আবার দিলাম গ্রুপে।
তোর নাম্বারটা তো আমি এক্ষুনি গ্রুপে দিলাম।
হ্যাঁ, সে গ্রুপে যখন তুই আমাকে আবার ঘুরে কল করলি তোকে তো আমি অ্যাড করলাম, তুই আবার গেট কেটে দিলি। হ্যাঁ হ্যাঁ,
আমি জানবো কি করে যে করেছে কলটা প্রথম তাকে বল।
স্বপনের কাছে স্যার থাকবে, স্বপনকে কনফারেন্স কর।
স্বপনকে
দাঁড়া,
আমি লাগাচ্ছি,
আমি করছি।
কিছু শুনতে পাচ্ছিলাম না স্যার, শ্রমিক বলছি সমীকরণ পর্যন্ত শোনা গেছে, তারপরে কিছু শোনা যায়নি।
ও তারপরে কিছু শোনানি
না? কিছু শোনা
শুনতে পাইনি,
সবাই শুনতে পাইনি আমরা, সেই সমীকরণ প্রক্রিয়া অব্দি শোনা গেছে।
সমীকরণ
প্রক্রিয়া থেকে আবার বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার,
সবাই মিউট করো।
মানে পাঁচটা ভূতে ওই যে আকাশ বায়ু অগ্নিদল পৃথিবী এই পাঁচটা ভূতের মিশ্রণ শুনে যাচ্ছে তো?
হ্যাঁ
হ্যালো
হ্যাঁ শুনে যাচ্ছে
আর কোনো অসুবিধা হলো ভূত আচ্ছা তাহলে পাঁচটা ভূত কি আকাশ বায়ু অগ্নিদল পৃথিবী আর এখানে প্রথমে আম্বেদকর বলি হবে অগ্নি জল পৃথিবী এই তিনটা ভূতের মিশ্রণের দ্বারা জগৎ সৃষ্টি হয় মানে ওই অর্থাৎ সূক্ষ্ম ভূত স্থূল ভূতে পরিণত হয় এই কথা বলা আম্বেদকর মানে অগ্নি জল পৃথিবী কিন্তু এই তৃতীয় উপনিষদে আরো দুটো যোগ করার কথা বলা হয়েছে আকাশ বায়ু তাহলে অর্থাৎ আকাশ বায়ু অগ্নি জল পৃথিবী এই পাঁচটা ভূতের মিশ্রণের ফলে পঞ্চীকরণ হয় অর্থাৎ আম্বেদকরে অগ্নি জল পৃথিবী এই তিনটা ভূতের মিশ্রণকে ত্রিবিধকরণ বলা হয়েছে আর তৈত্তিরীয় উপনিষদে আরো দুটো দুটো ভূতের মিশ্রণের কথা বলা হয়েছে অর্থাৎ পাঁচটা ভূতের মিশ্রণের কথা বলা হয়েছে অর্থাৎ আকাশ বায়ু অগ্নি জল পৃথিবী অর্থাৎ ওই আকাশ বায়ু অগ্নি জল পৃথিবী এগুলো তো প্রথমে উৎপন্ন হয় এগুলো খুব সূক্ষ্ম তাই এগুলো সূক্ষ্ম ভূত আর এই সূক্ষ্ম ভূত গুলি পরস্পরের সঙ্গে নির্দিষ্ট অনুপাতে মিশে গুলি স্থূল ভূতে যে পরিণত হয় এইটাকে পঞ্চীকরণ বলছে যদিও আন্তর্জাতিক হিসাবে তিনটা ভূতের মিশ্রণের কথা বলছে আবার কৈত্রীয় পাঁচটা ভূতের মিশ্রণের কথা বলা আছে এই পরে যেহেতু পাঁচটা ভূতের মিশ্রণের কথা বলা আছে তাই পাঁচটার মিশ্রণে ধরতে হবে পঞ্চীকরণ অর্থে ত্রিবিধকরণটা ধরতে হবে ত্রিবিধকরণ মানে অগ্নিজল পৃথিবী তিনটার মিশ্রণকে ত্রিবিধকরণ বলে আর এখানে কৈত্রীয় হিসাবে পাঁচটা ভূতের মিশ্রণ বলা হয়েছে পাঁচটা ভূতের মিশ্রণ পঞ্চীকরণ তাহলে একটা ভূতের সঙ্গে অন্য ভূতগুলির নির্দিষ্ট অনুপাতে মিশ্রণ হয়ে সূক্ষ্ম ভূতগুলি স্থূলভূতে পরিণত হওয়ার যে প্রক্রিয়া এটা হচ্ছে পঞ্চীকরণ আর এই বলতে এই এইগুলো হচ্ছে স্থূল ভূতগুলি হচ্ছে গুরু মানে ভারী এবং আবরণ স্বভাব তাই এই স্থূলভূতগুলি তমগুণযুক্ত ভূত থেকে উৎপন্ন হয় এখানে ভোগ্য এবং ভোগযোগ্য আকৃতির বা ভোগায়তন শরীর ছাড়া জীবের ভোগ হতে পারে না বলে অপঞ্চীকৃত ভূতগুলি জীবের কর্মবশে স্ব এবং সে করে নিজে এবং অন্য ভূতের সংমিশ্রণে হয়ে পঞ্চীকৃত হয় আচ্ছা তাহলে পঞ্চীকরণ জিনিসটা কি এতক্ষণ বললাম এবার এই যে পঞ্চীকরণের প্রকার পঞ্চীকরণটা কি প্রকারে হয় সেটা বলছি প্রথমে প্রথম যে ভূত প্রথম হচ্ছে আকাশ
সরস্বতী দুজনে আমাকে কন্টিনিউ কল করছে তোদের কারো কাছে যদি নাম্বার থেকে প্লিজ কনফারেন্স কল ঠিক আছে
সোনালীর নাম্বার আছে কিন্তু অ্যাড করা হচ্ছে না
হতে পারে নি
না স্যার কারণ আমি অলরেডি চারজনকে একসাথে কানেক্ট করেছি তো আমি যদি আরো কল করে কানেক্ট করি তাহলে আপনার সাথে আমাদের ডিসকানেক্ট হয়ে যাবে
আচ্ছা আমি আমার কিছু করতে হবে
না না না
স্যার আপনাকে কিছু করতে হবে না
তোকে কি অ্যাড করব
আচ্ছা
ঠিক আছে আমি সোনালীকে অ্যাড করে দিয়েছি
যে ব্যক্তিকে আপনি কল করেছেন তিনি এই মুহূর্তে অন্য কলে ব্যস্ত আছেন
হ্যালো হ্যালো,
হ্যাঁ গুরুপদ,
হ্যাঁ
বল,
তুই কার সঙ্গে অ্যাড করেছিলি?
না,
তোকে অ্যাড করব,
করে দে।
ঠিক আছে, হয়ে গেছে স্যার, হয়ে গেছে, হ্যাঁ স্যার।
এখন পঞ্জীকরণ কি করে হয় সেটা বলছি। প্রথমে আকাশকে দুই ভাগে, আকাশের পরমাণুকে তিন ভাগে ভাগ করে তার এক ভাগকে আবার তার ভাগে ভাগ করে এই অংশকে বায়ু অগ্নি জল পৃথিবী এই চার ভূতে সংযুক্ত করা হলো পঞ্জীকরণ। তার মানে কি, যেমন একটা পরমাণু, পরমাণুকে দুই ভাগে ভাগ করলাম, একটা ভাগে হাফ অংশ রইল, আর যে হাফ অংশ এটাকে চার ভাগে ভাগ করলে এক একটা ভাগে একের আট করে হয়। তাহলে ওখানে আকাশ যে সূক্ষ্মভূত, এটা স্থূলভূত যখন হবে তখন তার পরমাণুতে অর্ধেক আকাশের অংশ আর একের আট বায়ু, একের আট অগ্নি, একের আট জল, একের আট পৃথিবী, এই চারটা মানে এই চারটা অংশ মানে একের আট করে চারটা ভূত আর আকাশের অর্ধেক, তার মানে হাফ প্লাস একের আট বায়ু প্লাস একের আট জল প্লাস একের আট অগ্নি প্লাস একের আট পৃথিবী, এই যোগ করে একটা পরমাণু হলো। তার মানে হাফ আকাশ প্লাস একের আট করে করে বাকি ভূতগুলি। তো এইরকম আবার বায়ু পরমাণুকে দুই ভাগে ভাগ করা হয়, সে বায়ু পরমাণু বায়ু হচ্ছে একের আট, আবার একের আটকে চার ভাগে ভাগ করলে হচ্ছে একে মানে মানে আকাশ পরমাণুকে দুই ভাগে ভাগ করলে বায়ু মানে আকাশের কথা তো হয়ে গেল, বায়ু পরমাণুকে দুই ভাগে ভাগ করলে বায়ু থাকবে একে দুই, আর সেটাকে আবার চার দিয়ে ভাগ করলে একের আট হয়, অর্থাৎ একের আট আকাশ আবার একের আট অগ্নি একের আট জল একের আট পৃথিবী, মানে অর্থাৎ এইভাবে পঞ্জীকরণের যে অনুপাত হচ্ছে এরকম। বাকি যে মানে আকাশ আর বায়ু হলো, তারপরে জল অগ্নি জল পৃথিবী, এটা বুঝলে তোমরা?
হ্যাঁ স্যার।
কি করে পঞ্জীকরণ হলো?
হ্যাঁ স্যার এগুলো বুঝতে পেরেছি, পরে বলুন। হ্যাঁ স্যার,
এগুলো বুঝতে পারছি। তাহলে পঞ্জীকরণের প্রক্রিয়াটা হচ্ছে এরকম, আর ধরো আকাশ, আকাশ পরমাণুতে তো বায়ু জল পৃথিবী এগুলো থাকে, তাহলে আকাশ পরমাণু বলে কেন এটা জানো তো?
হ্যাঁ স্যার জানি, আদিত্য নিবন্ধন বসত।
হ্যাঁ হ্যাঁ এটা জানো, তাহলে আর বলছি। তাহলে এই স্থূলভূত আকাশ সমান সমান একের স্থূলভূত হাফ আকাশ প্লাস একের আট বায়ু একের আট জল একের আট অগ্নি একের আট পৃথিবী, এগুলো জানো, তাহলে এইভাবে হচ্ছে পঞ্জীকরণ। এখানে যে প্রশ্নটা হয় যে পঞ্জীকরণ কাকে বলে, পঞ্জীকরণের সাহায্যে সূক্ষ্মভূত স্থূলভূতে এই যে পরিণত হওয়ার যে প্রক্রিয়া সেটা ব্যাখ্যা করে, সূক্ষ্মভূত থেকে স্থূলভূতে পরিণত হওয়ার প্রক্রিয়া পঞ্জীকরণের সাহায্যে। আচ্ছা এটা হয়ে গেল। তারপরে হচ্ছে তোমার সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীর, আগের দিন বলেছিলাম মনে আছে সূক্ষ্ম শরীর কাকে বলে? হ্যালো,
না স্যার একটু আরেকবার বলুন স্যার।
আচ্ছা সূক্ষ্ম শরীরের ব্যাপারে স্মৃতি পুরাণ এগুলোতে প্রমাণ আছে, স্মৃতি এবং পুরাণে পরলোকে এবং দেহনাশ ও দেহান্তর প্রাপ্তির মধ্যবর্তী কালে জীবের নানা প্রকার ভোগের বর্ণনা করা, মানে দেহনাশ, আমাদের মৃত্যু হলে এবং আমাদের মৃত্যুর পর তারপরে অন্য দেহ ধারণ করা, এর মাঝখানে এই যে আমাদের মৃত্যু হয় একটা জিনিস তো চলে যায়, এটা হচ্ছে সূক্ষ্ম দেহ বা সূক্ষ্ম শরীর। তখন তো আমাদের পুরো শরীরটা পড়ে থাকে, পুরো শরীরটাকে কুড়িয়ে দেওয়া হয় বা কবর দেওয়া হয়, আর সূক্ষ্ম শরীরটা পরলোকে যায়। তো আমরা সাধারণভাবে আত্মা বলি, কিন্তু আসলে ওটা সূক্ষ্ম শরীর। আত্মা তো এক নয়, আত্মা তো বিশুদ্ধ চৈতন্য, আত্মার ব্রহ্ম এক বেদান্ত মতে। কিন্তু আমরা যারা জানি না, সাধারণ ভাবে এই যে আত্মাটা চলে যায় তাই মৃত্যু হয় এরকম বলি, কিন্তু সূক্ষ্ম শরীর আর আত্মা এক না। তাহলে আমাদের মৃত্যুর পরে আমাদের কর্মফল ভোগ করার জন্য কিছু থাকতে হবে, যেটা থাকে সেটা হচ্ছে সূক্ষ্ম শরীর। তাহলে আমরা আমাদের মৃত্যু হলে সূক্ষ্ম শরীরটা পরলোকে যায় আর স্থূল শরীরটা পড়ে যায়। আর যদি মৃত্যুর সঙ্গে সঙ্গে কিছুই না থাকতো বলতাম, তাহলে আমাদের কর্মফল ভোগ করার জন্য আমাদের দেহ দেহের মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা দেহ উৎপন্ন হতে হতো, সেটার আবার হলে মানে বংশের সময় হয়ে গেলে আবার আরেকটা শরীর উৎপন্ন হতো। এইভাবে মানে শরীরের পর শরীরের উৎপত্তি চলতে থাকতো, অনবস্থা দেখা দিত। তো এই জন্য বলছে যে এই সূক্ষ্ম শরীরটা মোক্ষ পর্যন্ত স্থায়ী, মোক্ষের পূর্ব পর্যন্ত। আর এই যে সূক্ষ্ম শরীর, এই সূক্ষ্ম শরীরে 17টা অবয়ব থাকে, 17টা অবয়ব, 5টা জ্ঞানেন্দ্রিয় চক্ষুকর্ণ নাসিকা জিহ্বা ত্বক, 5টা কর্মেন্দ্রিয় বাক পাণি পাদ বায়ু উপস্থ পঞ্চ প্রাণ, মানে প্রাণ অপান দেন সমান উদান, আর মন বুদ্ধি, এরকম 17টা অবয়ব। 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা বায়ু আর মন বুদ্ধি। আর মন বুদ্ধি না থাকলে সুখ দুঃখ অনুভব করবে, এগুলো মন বুদ্ধি সূক্ষ্ম শরীরে আছে বলে মনে করা হয়, আর মোক্ষ পর্যন্ত সেটা স্থায়ী হয়। আর এতই সূক্ষ্ম যে সেই যেন সূক্ষ্ম শরীরকে চোখে দেখা যায় না, আর এই জন্য সূক্ষ্ম শরীর বলে, আবার এটাকে লিঙ্গ শরীরে বলে। তাহলে এই যে এই লিঙ্গ শরীর কোথায় উৎপন্ন হয়? অপঞ্চীকৃত ভূত থেকে উৎপন্ন হয়। অপঞ্চীকৃত, অপঞ্চীকৃত কখন হয়, মানে পঞ্চীকরণের আগে অপঞ্চীকৃত হয়, পঞ্চীকরণের পঞ্চীকৃত। তাহলে অপঞ্চীকৃত ভূত থেকে লিঙ্গ শরীর উৎপন্ন হয়। এই লিঙ্গ শরীর পুরো শরীর ত্যাগ করে পরলোকে যায় আর মুক্তির পর পূর্ব পর্যন্ত থাকে। এর অবয়ব হিসাবে আমরা তো আগেই দিলাম
স্যার
মন বুদ্ধি
স্যার
জ্ঞানেন্দ্রিয়। হ্যাঁ
স্যার, জেরক্সে ছিল স্থূল দেহের মতো এর কি একটা লেখা আছে বুঝতে পারছি না, তারপর প্রত্যক্ষ হয় না লেখা আছে, ওই জায়গাটা একটু বলুন তো। জেরক্সে আছে, জেরক্সে আছে, জেরক্সে আছে যে প্রত্যক্ষ হয় না, যে স্থূল দেহের মতো এর কি লেখা আছে বুঝতে পারছি না, তারপর লেখা আছে প্রত্যক্ষ হয় না।
হ্যাঁ, সূক্ষ্ম শরীর তো প্রত্যক্ষ হয় না,
কি লেখা আছে তো সূক্ষ্ম, এই প্রত্যক্ষের আগেটা বুঝতে পারছি না, প্রত্যক্ষের আগে যেখানে জেরক্সে লেখা আছে প্রত্যক্ষ হয় না তার আগেটা।
ও আচ্ছা, স্থূল দেহের মতো এর স্থৌল্য নেই।
হ্যাঁ সেটা স্থৌল না কি বললেন,
স্থৌল্য ছয় ছয় ওপার লয় দেখোলা।
আচ্ছা স্থৌল
স্থূলকে নাউন করলে বিশেষ হয়ে
স্থৌল মানে কি স্যার,
স্থূল মানে মোটা,
মোটা
হওয়ার যে ধর্ম সেটা স্থূল্য। স্থূল দেহের মতো এর স্থৌল্য নেই। স্থূল দেহের যেমন সূক্ষ্ম শরীর সেরকম মোটা ভাবটা নেই।
মানে
মোটা হওয়ার ধর্ম এরকম।
হ্যাঁ
হ্যাঁ, এটা হয় না। অতএব এটা সূক্ষ্ম শরীর নামে পরিচিত, মানে খুব সূক্ষ্ম, চোখে দেখা যায় না।
হ্যাঁ ঠিক আছে।
আচ্ছা, তারপরে এর যে প্রমাণ সূক্ষ্ম শরীরে আছে তার প্রমাণ হিসেবে এই যে কথিত আছে পঞ্চ প্রাণ, মন বুদ্ধি দশটা ইন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় যুক্ত ভোগ সাধন, মানে ভোগ ভোগ করার যে উপায় হিসেবে এই সূক্ষ্ম শরীর সেটা স্বীকার করা হয়েছে। সেটা অপঞ্চীকৃত ভূত থেকে উৎপন্ন, এটা আত্মবোধের বলা আছে দ্বাদশ শ্লোকে। আর এই যে লিঙ্গ শরীর এটা দুই রকম, একটা হচ্ছে পর লিঙ্গ শরীর আর একটা অপর লিঙ্গ শরীর। আর হিরণ্যগর্ভের যে লিঙ্গ শরীর থাকে পর লিঙ্গ শরীর বলে, সেটা সমষ্টি, মানে হিরণ্যগর্ভের লিঙ্গ শরীর অনেক শরীরের সমষ্টি তার মধ্যে থাকে। আর লিঙ্গ শরীর থেকে তো অনেক না, হিরণ্যগর্ভের যে লিঙ্গ শরীর অর্থাৎ হিরণ্যগর্ভ থেকে অনেক কিছু আরো সৃষ্টি হয়, তাই সেটাকে সমষ্টি হচ্ছে পর। আর আমাদের যে লিঙ্গ শরীর সেটাকে অপর বলছে। আর হিরণ্যগর্ভের লিঙ্গ শরীরকে মহত্তত্ত্ব আর আমাদের লিঙ্গ শরীরকে অহংকার তত্ত্ব বলা হয়।
হিরণ্যগর্ভ বলতে কি, হিরণ্যগর্ভ বলতে কাকে বলা হয়?
হিরণ্যগর্ভ হচ্ছে পরমেশ্বর থেকে প্রথম উৎপন্ন যে জীব, সেটাকে বলছে হিরণ্যগর্ভ। মানে পরমেশ্বর থেকে ডাইরেক্ট উৎপন্ন হয় যে পুরুষ বা সেইটাকে বলছে হিরণ্যগর্ভ। সেই হিরণ্যগর্ভ থেকে
সমস্ত জীবকুল
পরমেশ্বর থেকে ডাইরেক্টলি প্রথম উৎপন্ন যে পুরুষ বা দ্বীপ তাকে বলছে হিরণ্যগর্ভ। হিরণ্যগর্ভ কি পরে আরো বলা আছে, তারপরে হ্যাঁ সেটা পরে আরো বললে বুঝতে হবে। এখানে মানে অর্থাৎ পরমেশ্বর থেকে ডাইরেক্ট উৎপন্ন হয় হিরণ্যগর্ভ। তারপরে আছে সেটা পরে আরো বুঝতে চতুর্দশ শ্লোক ব্রহ্মাণ্ড তা আর হিল শরীরে উৎপত্তি, মানে সাতটা অধলোক সাতটা ঊর্ধ্বলোক আর এরকম চোদ্দটা লোক ব্রহ্মাণ্ড আর হিল শরীরে উৎপত্তি। এখানে কি বলছে, তমগুণযুক্ত অঙ্কিকৃত ভূত থেকে যথাক্রমে বিপর্যয় করি, মানে একটার উপরে আরেকটা থাকে এইরকম। যেমন ধরো প্রথমে ভূমিলোক, তার উপরে অন্তরিক্ষ লোক, অন্তরিক্ষ লোকের উপরে স্বর্গলোক, তার উপরে মহরলোক, মহরলোকের উপরে জনলোক, জনলোকের উপরে তপলোক, তপলোকের উপরে সত্যলোক, এরকম একটার উপরে আরেকটা, এরকম সাতটা লোক বিধ্বস্ত। এই সাতটা লোকের উৎপত্তি হয়। আর তারপরে আবার এই একটার উপরে আরেকটা, আর এইবার হচ্ছে নিচে নিচে যেমন
হ্যালো
হ্যাঁ
হ্যালো
হ্যাঁ হ্যালো
কে
মনিকা বলছি
কে
মনিকা বলছি
হ্যাঁ তুই কি ক্লাস করিসনি
কিসে
বেদান্ত
না
করবি নাকি
হচ্ছে নাকি
হ্যাঁ
কারা কারা করছে
তুই করবি ক্লাস চলছে আমি তো তোকে ফোন করলাম দেখ
হ্যাঁ হ্যাঁ
ঠিক আছে রাখ
থাকে এমন সাতটা অধলোকের কি হয় এরা কোথেকে উৎপন্ন হলো বলছে কিসের থেকে উৎপন্ন হয় কি এটা মনে আসছে তমগুণযুক্ত পঞ্চীকৃত ভূত থেকে যথাক্রমে একটার উপরে আরেকটা মানে ভূমিলোক ভূবৎস্য ভাইকে মন্ত্রী হ্যাঁ বলো
হ্যালো,
হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে?
হ্যাঁ
শোনা যাচ্ছে স্যার, বলুন।
আচ্ছা আচ্ছা
শোনা যাচ্ছে।
সাতটা উর্ধ্বলোক, সাতটা অধলোক আমি করছি বললাম পর থেকে, এই তমমন্ডিত পঞ্চীকৃত ভূত থেকে আটটা উর্ধ্বলোক আটটা অধলোক করছি, তারপরে ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয়, তারপরে চারটা পুরো শরীরের উৎপত্তি। চারটা কি কি? এটা হচ্ছে জরায়ুজ শরীর, অন্ধজ শরীর, ছেদজ শরীর আর উদ্ভিজ্জ শরীর, এইরকম চার প্রকার স্থূল শরীর, মানে জরায়ুজ শরীর। জরায়ু বলতে কি বোঝায়? গর্ভবেষ্টনকারী চর্মকে জরায়ু বলে। জরায়ু থেকে উৎপন্ন মানুষ পশু এগুলোর শরীরকে জরায়ুজ শরীর বলে। তারপরে হচ্ছে অন্ধজ শরীর, অন্ধ থেকে উৎপন্ন পক্ষী সর্প প্রভৃতির যে শরীর,
এগুলোকে পক্ষী সর্প। তারপর একটা কি আছে?
হ্যাঁ বলো।
পক্ষী সর্পর পর জেরক্স কি একটা আছে? পক্ষী আর সর্পর পর জেরক্স আরেক, পক্ষী আর সর্পর পর জেরক্স আরেকটা কিছু আছে?
ও পক্ষী সর্প পন্নক।
পন্নক মানে কি স্যার?
পন্নক বলতে সর্প। হ্যাঁ
পন্নক মানে কি?
পন্নক বলতে সর্পকেই বুঝে,
সর্ব
মানে পক্ষী সর্প বললেই হবে। হ্যাঁ সর্প সর্প অন্ধ থেকে পক্ষী সর্প বা পণ্য কোন অন্য পণ্য বলতে সাপকে দিবে। হ্যাঁ বুঝলে?
হ্যাঁ হ্যাঁ স্যার।
তাহলে অন্ধ থেকে, হ্যাঁ অন্ধ থেকে পক্ষী সর্প যে প্রভৃতি যে শরীর ওগুলোকে বলে অন্ধজ শরীর। আর শেদ বা ঘাম থেকে উৎপন্ন উকুন মশা এইগুলো শেদজ শরীর। আর ভূমি ভেদ করে উৎপন্ন যে বৃক্ষাদির যে শরীর উদ্ভিদ শরীর বলে। আর এই উদ্ভিদ শরীর কেন উৎপন্ন হয়? বলছে পাপের ফল ভোগ করার জন্য বৃক্ষাদি দেহ উৎপন্ন হয়, সেই জন্য বৃক্ষাদির শরীর আছে দেখতে হবে। আচ্ছা এই হলো কি চতুর্দশ লোকের উৎপত্তি, ব্রহ্মাণ্ডের উৎপত্তি আর চারটা স্থূল শরীরের উৎপত্তি এই হলো। এখন পরের যে তারা তাকে বলা হয়েছে পঞ্চতন্মাত্র সৃষ্টিতে আর এই সপ্তদশ অবয়বযুক্ত যে সূক্ষ্ম শরীর সৃষ্টিতে আর হিরণ্যগর্ভ রূপ স্থূল শরীর সৃষ্টিতে পরমেশ্বর সাক্ষাৎভাবে কর্তা। ওই হিরণ্যগর্ভ কি যেটা বলছিল সেটাই এখানে বলা আছে, যে হিরণ্যগর্ভরূপ যে স্থূল শরীর সেটা পরমেশ্বর থেকে সাক্ষাৎভাবে উৎপন্ন হয়। তার মানে কি বললাম এখানে? পঞ্চতন্মাত্র সূক্ষ্ম শরীর আর হিরণ্যগর্ভের স্থূল শরীর এগুলো পরমেশ্বর থেকে সাক্ষাৎভাবে উৎপন্ন হয়। বোঝা গেল? তার মানে পঞ্চতন্মাত্র সৃষ্টি। হ্যালো তোমরা শুনতে পাচ্ছ তো?
হ্যাঁ স্যার।
হ্যালো
শোনা যাচ্ছে?
হ্যাঁ
স্যার
শুনতে পাচ্ছি, সবাই শুনতে পাচ্ছি আমাদের কথাটা নিয়োগ করা আছে বলে কেউ রেসপন্স করছে না, আমরা সবাই তো শুনতে পাচ্ছি। আচ্ছা তাহলে পরমেশ্বর থেকে সাক্ষাৎভাবে কি উৎপন্ন হয়? এই পঞ্চতন্মাত্র সূক্ষ্ম শরীর আর হিরণ্যগর্ভের স্থূল শরীর এইগুলো পরমেশ্বর থেকে ডাইরেক্ট উৎপন্ন হয়। আচ্ছা তার ছাড়া বাকি যা উৎপন্ন হয় সেইগুলো হিরণ্যগর্ভ থেকে উৎপন্ন হয়। হিরণ্যগর্ভ যে প্রথম দিক এই যে অবশিষ্ট সমস্ত বস্তুজাত সৃষ্টি হিরণ্যগর্ভ দ্বারা পরমেশ্বর কর্তৃক কৃত হয়েছে। মানে এই অর্থাৎ কি পঞ্চতন্মাত্র সূক্ষ্ম শরীর আর হিরণ্যগর্ভের স্থূল শরীর এইগুলো ছাড়া বাকি সমস্ত কিছু সৃষ্টি হিরণ্যগর্ভ থেকে হয়। তাই স্মৃতিতে বলা আছে, আমি চিরাত্মা রূপে এই তিন দেবতায় মানে অগ্নিজল পৃথিবীতে প্রবেশ করে নাম রূপ ব্যক্ত করব। মানে এই এটা কে বলছি, এটা যে হিরণ্যগর্ভ, আমি বিরাট্টা রূপে এই তিন দেবতায় অগ্নিজল পৃথিবীতে প্রবেশ করে নাম রূপ ব্যক্ত করি। তারপরে বলছি কি যে হিরণ্যগর্ভ হচ্ছে প্রথম জীব, যেটা আমি বলছিলাম, ইনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন মূর্তি থেকে আলাদা ভিন্ন। তো আবার স্মৃতিতে বলা আছে যে ইনি শরীরধারী, একেই প্রথম পুরুষ বলা হয়ে থাকে, মানে হিরণ্যগর্ভ। ইনি ভূতগণের আদি স্রষ্টা, ইনি ব্রহ্মরূপে অগ্রে বিদ্যমান ছিলেন। স্মৃতিতে আছে অগ্রে হিরণ্যগর্ভ বিদ্যমান ছিলেন, মানে প্রথমে হিরণ্যগর্ভ ছিলেন, তারপরে হিরণ্যগর্ভ থেকে বাকি সব উৎপন্ন হয়েছে। এইভাবে ভূত আর ভৌতিক বস্তুর সৃষ্টি এইভাবে বর্ণনা করা হয়। এইটাই হচ্ছে তোমার জগতের জন্মক্রম নিরূপণ। আচ্ছা, এইখানে প্রথমে এটা মোটামুটি এই হচ্ছে জগতের জন্মক্রম নিরূপণের ব্যাখ্যা। এখানে প্রথমে ব্যাখ্যা করা হয়েছে যে প্রথম পঞ্চতন্মাত্র, তারপরে পাঁচটা জ্ঞানের ইন্দ্রিয়, পাঁচটা কর্মের ইন্দ্রিয়ের উৎপত্তি, আর পাঁচটা বায়ুর উৎপত্তি কিভাবে হয় সেই সেটার ব্যাখ্যা। মানে অর্থাৎ পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, পাঁচটা কর্মেন্দ্রিয়, পাঁচটা বায়ুর উৎপত্তি কিভাবে হয় এরকম একটা প্রশ্ন হয়, সেটা ব্যাখ্যা করে বুঝলে।
হ্যাঁ স্যার,
হ্যালো,
হ্যাঁ স্যার শোনা যাচ্ছে?
হ্যাঁ স্যার, বুঝলাম বুঝলাম বুঝলাম। তাহলে ওই যে পাঁচটা কর্মের, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, পাঁচটা কর্মেন্দ্রিয় আর পাঁচটা বায়ু কি করে উৎপন্ন হয় সেটা বেদান্ত পরিভাষা অনুসারে ব্যাখ্যা করো, এরকম একটা প্রশ্ন হয়।
এটা স্যার পঞ্চকরণের আগে পর্যন্ত হবে।
মধ্যে তোমার তন্মাত্র কাকে বলে, তন্মাত্র বলতে কি বলে, ওই যে তোমার ওই যে আকাশ আকাশ মাত্র, বায়ু বায়ু মাত্র বললাম না, পাঁচটা ওই মহাভূত আকাশ বায়ু অগ্নিজল তাদের কোনটার জিনিস দুর্গত করে, তারপরে তোমার এই যে পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয় কোথেকে উৎপন্ন হয়, এই যে বলছিলাম সত্য বিশিষ্ট পৃথক পৃথক পঞ্চভূত থেকে পাঁচটা জ্ঞানেন্দ্রিয় উৎপন্ন হয়, চক্ষুকর্ণ নাসিকা বিজ্ঞাতক। আর হ্যাঁ হ্যাঁ তারপরে এই যে পাঁচটা জ্ঞানেন্দ্রিয় কিসের থেকে উৎপন্ন হয়, তারপরে মন বুদ্ধি অহংকার চিত্ত এগুলো কিসের থেকে উৎপন্ন হয়, এই যে বলা হয় যদি সত্যগুণ বিশিষ্ট মিলিত পঞ্চভূত থেকে মন বুদ্ধি অহংকার চিত্ত উৎপন্ন হয়, তারপরে এই পাঁচটা যে কর্মেন্দ্রীয় এদের অধিষ্ঠাত্রী দেবতা তারা, বড় প্রশ্ন। তারপর মন বুদ্ধি অহংকার অধিষ্ঠাত্রী দেবতা তারা, কি কিছু বলছো? হ্যালো মাস্টার, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তারপরে
এই যে পানি পায়ু আদ উপস্থ এগুলো কিসের থেকে উঠছে না, এই রজগুলি যুক্ত পৃথক পৃথক পঞ্চভূত থেকে এটা বলতে হবে। আবার এই যে পাঁচটা যে কর্মেন্দ্রিয় এদের অভিশাপ দেবতা তারা ছোট করছে। তারপরে তোমার প্রাণ অপান জ্ঞান সমান উদান, হ্যাঁ এগুলো কোথেকে উৎপন্ন হয়, এই রজগুণ যুক্ত মিলিত পঞ্চভূত থেকে প্রাণ অপান জ্ঞান সমান উদান এই পাঁচটা বায়ু উৎপন্ন হয়। তারপরে এদের যেমন প্রাণের প্রাণ কোথায় থাকে, প্রাণবায়ু। তারপরে প্রাণ অপান বায়ু কোথায় থাকে, জ্ঞান বায়ু কোথায় থাকে, এগুলো করতে হবে। তারপরে তাকে বলে মন্ত্রীকরণের সাহায্যে সূক্ষ্মভূত থেকে স্থূলভূতের উৎপত্তি ব্যাখ্যা করো বেদান্ত পরিভাষা অনুসারে, এটা বড় প্রশ্ন। তারপরে সূক্ষ্ম শরীর কাকে বলে বা লিঙ্গ শরীর কাকে বলে, লিঙ্গ শরীরের কয়টা অবয়ব এবং কি কি, সেটা লিঙ্গ শরীরের উৎপত্তি ব্যাখ্যা করো কিভাবে, চার নম্বর প্রশ্ন এরকম হয়। তারপর তোমার তারপর হচ্ছে এই যেমন লিঙ্গ শরীর কোথেকে উৎপন্ন হয় বা সূক্ষ্ম শরীর, লিঙ্গ শরীর স্বীকার করার প্রয়োজনীয়তাটা কি, কি জন্য স্বীকার করা হচ্ছে এর প্রয়োজনীয়তাটা কি। তারপর লিঙ্গ শরীর কয় প্রকার এবং কি কি, চতুর্দশ লোক কি কি, সাতটা উভলোক কি কি, সাতটা অধলোক কি কি, আর চতুর্বিধ স্থূল শরীর কি, সেগুলো ব্যাখ্যা করো। তারপরে হিরণ্যগর্ভ কি বা কাকে বলে, হিরণ্যগর্ভ বলতে কি বোঝায়। আর তারপরে পরমেশ্বর থেকে সাক্ষাৎ ভাবে কি কি উৎপন্ন হয় সেটা, এগুলো তো বলেছি। আর তারপরে তোমার যদি বলে যে সংক্ষেপে জগতের সৃষ্টি তত্ত্ব ব্যাখ্যা করো, তাহলে সংক্ষেপে যা একদম প্রথম থেকে সব সংক্ষেপে ব্যাখ্যা
করতে হবে। কিটা আরেকবার বলুন,
ঠিক আছে
স্যার, কি আরেকবার বলুন,
আর কোনো কারো প্রশ্ন আছে
স্যার, শেষেরটা বলুন আরেকবার।
হ্যালো
স্যার,
তাহলে এটা পড়ে নিবে আর কি
স্যার, শেষের প্রশ্নটা আরেকবার বলুন।
রুটিন পেয়েছো? যেমন আছে এরকম হবে, কোনোদিন অসুবিধা হলে আবার রুটিন ওইটাই আর কি, হয়তো একদিন হলো মানে আগের দিনেরটা আগে হলে বা পরে হলে এরকম হতেও পারে, সুবিধা অসুবিধা অনুসারে। হ্যাঁ
আজকে স্যার যারা কানেক্ট হতে পারেনি তারা, তাদেরকে ফোন করা হয়েছিল যাদেরকে, তারা রিসিভ করেনি, তাদেরকে পরের দিন আমরা আগের থেকে বলে রাখবো। ভিডিও কলের ক্ষেত্রে তো আমাদের মাত্র মানে 10-12 জনের সুবিধা হচ্ছিল, বাকি সবারই
প্রবলেম
হচ্ছে।
স্যার বলছি আজকের কলের রেকর্ডিংটা দিয়ে দেবো ওদের,
সবাইকে কানেক্ট করা যাচ্ছে না। তাহলে এই যে এই যে এটা হচ্ছে এটাকে কি বলছে মানে মাধ্যমে তাহলে সবাই কানেক্ট হতে পারছে, তাই তো?
হ্যাঁ স্যার,
হ্যাঁ স্যার,
হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, তাহলে এইভাবেই হবে তারপরে।
আচ্ছা
স্যার, হ্যাঁ
ঠিক আছে।
আচ্ছা সবাই ভালো থাকবে
স্যার। আবার কবে হবে ক্লাস রুটিন অনুযায়ী?
কারো অসুবিধা কিছু থাকে এমনি ফোনও করতে পারো।
ঠিক আছে স্যার।
স্যার এরপরে কি রুটিন অনুযায়ী ক্লাস হবে?
আমি এরপরে কবে ক্লাস হবে সেটা আমি গ্রুপে দিয়ে দিব।
স্যার আমাদের বেদান্ত গ্রুপে দেবেন।
স্যার আমাদের একটা বেদান্তের মানে পেপারলিক গ্রুপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, সেই গ্রুপে আপনাকে অ্যাড করে দেব। আপনি সেটা ওটা অ্যাড করে দিও তাহলে তো সুবিধা হবে। হ্যাঁ
ঠিক আছে।
হ্যাঁ বেদান্তের জন্য একটা পেপার গ্রুপ করা হয়েছে, আচ্ছা ওটা অ্যাড করে দিও, আমাকে কি বলে দিও। হ্যাঁ
হ্যাঁ
হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার।
হ্যালো তপন।
হ্যাঁ বল।
স্যার কল রেখেছেন?
হ্যাঁ রেখে দিয়েছেন।
সবাই সবাইকে কনফারেন্স করি। কিরে সবাই ভালো আছিস?
হ্যাঁ ভালো আছি।
হ্যাঁ হ্যাঁ
হ্যালো।
এই সবাইকে শুভ
নববর্ষ। হ্যাঁ আমার দিক থেকেও।
আরে বলছি আজকে ক্লাসটা কে রেকর্ডিং করেছিস?
সবাইকে কন্ডিশন পিসিএতে আবার গুগল এখানে আবার কাজ কর, এখানে কথা বলা বন্ধ করে দে।
এই আজকে রেকর্ডিংটা কে করেছিস?
কখন ক্লাস হবে রে?
জানি না গ্রুপে দে।
আচ্ছা
কোলে আমাকে পাঠাবি তো।
এই আজকে ক্লাসের রেকর্ডিং কে করেছিস? হ্যালো
গ্রুপে ছাড়া আছে?
গ্রুপে ছাড়া আছে আমি দেখেছি, আমি অন্ধ না। তুই শেয়ার করে বলবি আমাকে ইংলিশটা, আমার বাংলাটা বুঝে নিবি, ইংলিশটা আমাকে লিখে পাঠাবি।
কোন দেবে?
ওকে সোনালি বলছি। সোনালি না সোনালি রাস্তা বলছি। আমার লিখতে হয়ে গেছে তাহলে তোকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। তুই আমাকে ইংলিশটা সাজি কি লিখেন না আমি বুঝতে পারি না, তুই আমাকে
কোন দেবে?
আচ্ছা ঠিক আছে।
এই কেউ না গ্রুপে ওটা সেন্ড করবি না একদম ফেয়ার করে, আমি তো কিছুই বুঝতে পারছি না।
কোন জিনিসটা কোনটা কোনটা
আমি লম্বা টিভি সেন্ড করে গ্রুপে কোন সেন্ড হবে না। আর
আরে কোনটা?
আরে গ্রুপে সেন্ড করে দিলে সবাই পেয়ে যাবে।
আরে কোন নোটটা বলা বলছি?
আমি লিখে নিয়েছি তোকে আমি পাঠিয়ে দিই, তুই আমাকে পাঠাবি গ্রুপে, আমি দিয়ে দেব। হ্যাঁ সোনালি দিছি আমি সন্ধ্যাবেলা গ্রুপে দিয়ে দেব, কিন্তু তার আগে আমাকে ইংলিশটা সেন্ড করবি, কোশ্চেন ফরম্যাট পুরো উত্তরটা সেন্ড করবি, আমি লিখে তারপর দিয়ে দেব তোকে।
এই সোনালি
আমি দেখবো আমারটা তোরটা ঠিক আছে কিনা।
হ্যালো 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 হ্যালো
হ্যাঁ
এই সোনালি হ্যালো 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 হ্যালো